বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, আজ বুধবার 3 মার্চ, 18 ফাল্গুন এবং ফার্সি 13 এসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে সৌদি আরবের জয়েন্ট চিফ অব স্টাফের ইরাক সফরের বিভিন্ন দিক নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের হাইকোর্টে জামিন মঞ্জুর এবং এই আইনের পুনঃপর্যালোচনার ব্যাপারে সরকারের উদ্যোগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ট্রাম্পকে বিপথে নিয়েছিল ইহুদিবাদীরা, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনায় বসবে না ইরান, সাব জানিয়েছিলেন প্রেসিডেন্ট রুহানি। ইয়েমেন সংকট নিয়ে আলোচনা করলেন জারিপ ও গুতেরেস। ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত আইন আল আসাদ ঘাঁটিতে 10 রকেট হামলা। বাংলাদেশের হবিগঞ্জ থেকে রকেট লাঞ্চারের 18টি গোলা উদ্ধার। কারা, কোন উদ্দেশ্যে কিভাবে এসব যুদ্ধাস্ত্র এনেছে তা স্পষ্ট নয়। ভারতে করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রের প্রধানমন্ত্রীর ছবি থাকার বিরুদ্ধে আপত্তি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, কেবল মুখের কথায় পরমাণু সমঝোতা রক্ষা পাবে না, কথাকে কাজে রূপ দিতে হবে। তিনি আজ মন্ত্রিপরিষদের বৈঠকে এ কথা বলেন। রুহানি আরও বলেন, আমেরিকার বর্তমান সরকার এটা স্বীকার করেছে যে সাবেক ট্রাম্প প্রশাসন ভুল পথে চলেছে। ইরানের জন্য গুরুত্বপূর্ণ হল নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিন্তু মার্কিন সরকার এখন পর্যন্ত এ বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ও ইউরোপ এখন স্লোগান দিচ্ছে তারা পরমাণু সমঝোতায় ফিরতে চায়, কিন্তু আমরা বলছি স্লোগান যথেষ্ট নয়, কাজে এর প্রমাণ দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ইহুদিবাদের ব্যাপক প্রভাব ছিল। তিনি মুখে বলতেন আমেরিকা ফার্স্ট, কিন্তু কাজে দেখা গেছে তিনি প্রথমে ইহুদিবাদকে, তারপর উগ্রবাদকে, তৃতীয় অবস্থানে রেখেছিলেন বর্ণবাদকে, এবং কার্যত আমেরিকা ছিল তার কাছে চতুর্থ অবস্থানে। ইহুদিবাদীরা ট্রাম্পকে বিভ্রান্ত করে ভুল পথে পরিচালিত করেছে বলে জানান ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। এদিকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না এবং এটিকে পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় হচ্ছে আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি পরমাণু সমঝোতাকে একটি বহুজাতিক চুক্তি উল্লেখ করে তিনি পরমাণু সমঝোতাকে একটি বহুজাতিক চুক্তি বলে উল্লেখ করেছেন, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। রুহানি মঙ্গলবার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। তিনি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া না করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল রূপ নেবে। প্রেসিডেন্ট রুহানি বলেন, তাঁর দেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA কে সহযোগিতা করে যাচ্ছে, কাজেই এ সংস্থার নির্বাহী বোর্ডে ইরান বিরোধী প্রস্তাব পাশ হলে তা কূটনৈতিক প্রচেষ্টার অপূরণীয় ক্ষতি করবে। ইয়েমেনের চলমান সংকট নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস টেলিফোনে আলাপ করেছেন। আলোচনায় দুজনই ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত পোষণ করেন এবং শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানান। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত জোট যে অবরোধ দিয়ে রেখেছে তারও অবসান ঘটানোর কথা বলেন তারা। টেলিফোন আলাপে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে জাতিসংঘ সর্বসাম্প্রতিক যে পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে দেশটির সমস্ত রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ জরুরি বলেও মতামত ব্যক্ত করা হয়েছে। টেলিফোন আলাপে জাতিসংঘ মহাসচিব ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। জবাবে জাওয়াদ জারিফ জাতিসংঘের যে কোনো প্রচেষ্টা বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে অন্তত 10টি রকেট হামলা হয়েছে। দেশটিতে সন্ত্রাসী মার্কিন বাহিনী নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েন মারোট্টো এ তথ্য জানিয়েছেন। আজ ভোরে ওই মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই বিমান ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা এবং বহু জঙ্গি বিমান মোতায়েন রয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীও বলছে, আজ সকালে বিমান ঘাঁটিতে 10টি কাতিউশা রকেট আঘাত এনেছে। এখন পর্যন্ত কোনো সংগঠনই হামলার দায়িত্ব স্বীকার করেনি। গত সপ্তাহে ইরাক সিরিয়ার সীমান্তে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, এরপরই ওই রকেট হামলার খবর এল। সম্প্রতি মার্কিন স্বার্থে ইরাকে হামলা বৃদ্ধি পেয়েছে। সে দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। ইরাকে এ ধরনের হামলার বিষয়ে তদন্ত করতে এর আগে সেদেশে বিভিন্ন সংগঠন এবং প্রতিবেশী দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের সীমান্ত জেলা হবিগঞ্জ থেকে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করেছে বিজিবি। তবে সীমান্তের ওপারের বিচ্ছিন্নতাবাদীরা এসব রকেট লঞ্চারের গোলাবারুদ মজুত রেখেছে, নাকি দেশের মধ্যে নাশকতার জন্য কোনো গোষ্ঠী এগুলো সংগ্রহ করেছে, সে বিষয়ে ধারণা দিতে পারেনি বিজিবি। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের সীমান্ত জেলা হবিগঞ্জের সাতচড়ি জাতীয় উদ্যান থেকে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। আজ বুধবার সকালে সাতচড়িতে এক সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল তারেক মাসুদ ও 55 ব্যাটালিয়নের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ মজুদের গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সিমটি বিল ও সাতচড়ি সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেল 4টা হতে সীমান্তের 1 কিলোমিটার অভ্যন্তরে সাতচড়ি রিজার্ভ ফরেস্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো প্লাস্টিকের কভারে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করা হয়। তবে সীমান্তের ওপারের উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা এসব রকেট লঞ্চারের গোলা বারুদ মজুদ রেখেছে, নাকি দেশের মধ্যে নাশকতার জন্য কোনো গোষ্ঠী এগুলো সংগ্রহ করেছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি বিজিবি। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এর আগেও ভারতীয় সীমান্তবর্তী এই বনাঞ্চলে 6 দফায় অভিযান চালিয়ে রকেট লঞ্চার, অস্ত্র, গোলাবারুদ সহ বিভিন্ন ভারী অস্ত্র উদ্ধার করেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ভারতের সুপ্রিম কোর্ট জম্মু কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার সংক্রান্ত একটি আবেদন খারিজ করে দিয়েছে। একই সঙ্গে আবেদনকারীকে 50,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। ওই মামলায় সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ মন্তব্যে বলেছে, কোনো দৃষ্টিভঙ্গি সরকারের মতের বিরোধী এবং তা থেকে ভিন্ন হলেই তাকে দেশদ্রোহ বলা যায় না। আজ বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি হেমন্ত গুপ্তার সমন্বিত বেঞ্চের পক্ষ থেকে ওই মন্তব্য করা হয়। রজত শর্মা নামে এক ব্যক্তি আদালতে একটি আবেদন করে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অভিযোগ এনে ডাক্তার ফারুক আবদুল্লার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা পরিচালনা করার আদেশ চেয়েছিলেন। আবেদনকারী তার পিটিশনে ডক্টর ফারুক আবদুল্লার বিরুদ্ধে 370 ধারা ফেরানোর বিষয়ে চীন এবং পাকিস্তানের সাহায্য চাওয়ার অভিযোগ তুলেছিলেন, কিন্তু নিজের অভিযোগ প্রমাণ করতে না পারায় শীর্ষ আদালত পিটিশন খারিজ করে দেওয়ার পাশাপাশি তাকে 50,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। ভারতে করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে এবং পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওই ছবি প্রকাশের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ এনেছে দলটি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে প্রধানমন্ত্রীর ছবি এবং পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকার অভিযোগে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা হয়, এ ধরনের প্রচার মানুষকে প্রভাবিত করতে করা হচ্ছে এবং এর ফলে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ। আজ বুধবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে ওই বিষয়ে অভিযোগ জানান তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে আজ বুধবার তৃণমূলের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,
তাতে প্রধানমন্ত্রীর মুখ, নরেন্দ্র মোদীর মুখ দেওয়া হচ্ছে, এটা নির্বাচন বিধিকে লঙ্ঘিত করছে এবং অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া।
অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি এ প্রসঙ্গে বলেন,
আগে থেকে শুরু হয়ে গেছে প্রক্রিয়া, যেমন জানেন আপনারা, আমার কাছে মেয়র আছেন, উনি ডেভেলপমেন্টের কাজ ভালো জানেন, কোন রাস্তার কাজ যদি শুরু হয়ে যায় এমসিসি লাগার আগে সেটাকে বন্ধ করা হয় না, চলতেই থাকে। আমার মনে হয় সেইভাবেই সরকারি প্রক্রিয়া এটা আগেই শুরু হয়ে গেছে, এক মাস দেড় মাস আগে থেকে সেটাই চলছে, এর মধ্যে নতুন করে কিছু হচ্ছে না।
এর আগে তৃণমূলের মুখপাত্র ড্রেক ও ব্রায়ান এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, তারপরেও প্রধানমন্ত্রীর ছবি নির্লজ্জভাবে কোভিড-19 সার্টিফিকেটে ব্যবহৃত হচ্ছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এই সরকারে তালেবানের অংশগ্রহণ থাকার কথা বলেছেন তিনি। আফগানিস্তানের তোলা নিউজ জানিয়েছে, সম্প্রতি খালিলজাদ কাবুলে অংশগ্রহণমূলক একটি অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আফগান রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, খালিলজাদ সম্ভব সরকারের একটি নামের তালিকা আফগান নেতাদের কাছে হস্তান্তর করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন। খালিলজাদ সোমবার আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে বৈঠক করেন এবং সেখানে অন্তর্বর্তী সরকার গঠন সহ তালেবানের সঙ্গে আমেরিকার সই হওয়া দোহা চুক্তি নিয়েও আলোচনা করেন। সৌদি আরবের আফা আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী। দারিদ্র পীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, হুতি সমর্থিত সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেপ-2K ড্রোন দিয়ে আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। জেনারেল সারি জানান, ইয়েমেনি ড্রোন সৌদি বিমানবন্দরের সামরিক বিমানের হ্যাঙ্গারে নিখুঁতভাবে আঘাত এনেছে। সৌদি জোটের অব্যাহত আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধের জবাবে ইয়েমেনিরা এই হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন। লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। লেবাননের আকাশ সীমা লঙ্ঘনের সময় এটি ভূপাতিত হয়। লেবাননের বিভিন্ন সূত্র এ খবর জানিয়ে বলেছে, মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। তবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে নাকি দুর্ঘটনাক্রমে তা পড়ে গেছে তা স্পষ্ট নয়। এর আগে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদারী ইসরায়েলের বহু ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলি জঙ্গি বিমান ও ড্রোনগুলো মাঝে মধ্যেই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে থাকে। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরব ইরাকের সঙ্গে সামরিক সহযোগিতা করার ব্যাপারে আগ্রহী। এর মাধ্যমে তারা ইরাকে প্রভাব বিস্তার করতে চায় কিনা সে বিষয়ে বিশেষজ্ঞ মহলের মতামত নিয়ে শোনা যাক আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন নাসির মাহমুদ।
সৌদি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান ফাইয়াজ বিন হামিদ আর রুয়াইলি গতকাল ইরাক সফর করেছেন। ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আবদুল আমির রাশিদ ইয়ারুল্লার আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয়। এই সফরের লক্ষ্য উদ্দেশ্য আগে থেকে স্পষ্ট ছিল। রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কদিন আগেকার এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, গত জানুয়ারি মাসে ইরাক থেকে রিয়াদের সৌদি রাজপ্রাসাদে হামলার উদ্দেশ্যে বিস্ফোরক বহনকারী কয়েকটি বিমান যাত্রা করেছিল। মূলত এই ইস্যু নিয়ে আলোচনার জন্যই গতকাল জনাব রুয়াইলি ইরাক সফর করেন বলে বিভিন্ন মিডিয়া খবর দিয়েছে। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, সৌদি ও ইরাকি কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক পর্যায়ের এই আলোচনার ভিন্ন কোনো উদ্দেশ্যও থাকতে পারে। এখানে উল্লেখ করা যেতে পারে, 2020 সালের নভেম্বরে ইরাকি সেনাবাহিনীর চিফস অব স্টাফ সৌদি আরব সফর করেন। ওই সফরে তিনি সৌদি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের সঙ্গে বাগদাদ রিয়াদ সামরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। গত সপ্তাহেও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওসমান আল গানিমির নেতৃত্বে একটি রাজনৈতিক ও প্রতিরক্ষা প্রতিনিধি দল রিয়াদ সফর করেন। সৌদি কর্মকর্তারাও গত 10 মাসে বেশ কয়েকবার ইরাক সফর করেছেন। এই সফরের উদ্দেশ্য ছিল ভিন্ন। সৌদি আরব পশুপালন ও কৃষিকাজের জন্য ইরাকের কাছ থেকে জমি চেয়েছিল এবং এ ব্যাপারে সমঝোতার বিষয়টি ছিল সে সময়কার সফরের মূল লক্ষ্য। একই সঙ্গে সৌদি আরব এবং ইরাকের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়টিও গুরুত্ব পেয়েছিল। সুতরাং সৌদি জয়েন্ট চিফ অব স্টাফের সাম্প্রতিক ইরাক সফরের উদ্দেশ্য উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদার করা বলেও মনে করছেন বিশ্লেষক মহল। তবে সৌদি আরব সামরিক সহযোগিতার মাধ্যমে ইরাকে তার প্রভাব বাড়াতে চায় কিনা সে বিষয়ে নজর রাখছেন বিশেষজ্ঞ মহল। গত ডিসেম্বর মাসে সৌদি আরব ইরাকে সামরিক সহায়তা দেওয়ার জন্য তাদের প্রশংসা করেছে। মোস্তফা আল কাজিমি সরকারের প্রতিও সৌদি আরবের সমর্থন রয়েছে। অপরদিকে কাজিমিও এ বিষয়ে সৌদি আরবকে সবুজ সংকেত দিয়েছে।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। এদিকে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের দাবিতে দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থা সোচ্চার হওয়ায় আইনটি পুনঃপর্যালোচনার উদ্যোগ নিচ্ছে সরকার। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ডিজিটাল নিরাপত্তা আইনে আটক কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং 13টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বিবৃতির প্রেক্ষিতে আইনটি পুনঃপর্যালোচনার উদ্যোগ নিচ্ছে সরকার। জানা গেছে, আইনটি সংশোধন না করে বিধি প্রণয়নের মাধ্যমে অপপ্রয়োগ ও হয়রানি বন্ধের উপায় খুঁজতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু করেছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক এই আইনটি অত্যন্ত সময় উপযোগী দাবি করে গণমাধ্যমকে বলেছেন, এ আইনে কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেপ্তার করা যাবে না বা তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, 2018 সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাশ হয়। মানবাধিকার আইনজীবীরা বলছেন, দু একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সবই আমলযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এই আইনে। এ প্রসঙ্গে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ রেডিও তেহরানকে বলেছেন,
এই আইনটা হওয়ার সময় এদেশের সাংবাদিক বুদ্ধিজীবী সবাই বলেছিল যে এই ধরনের একটা আইন যেগুলো বিশেষ করে পার্টিকুলারলি মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত সেটা সংবাদপত্র বা মত প্রকাশের স্বাধীনতাকে বিঘ্নিত করবে, এবং সরকার তখন বলেছিল এটা অপব্যবহার হবে না। এই আইন পাস হওয়ার পরে যত অপব্যবহার হচ্ছে প্রতিনিয়ত, সেই অপব্যবহারের সর্বশেষ বলি হলো মোস্তাক, এবং সেই কারণে কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন কথা বলার সুযোগ পাচ্ছে। এটা আমাদের দেশের জন্য একটি মর্যাদার জন্য একটি খারাপ দিক যে আমাদের দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে।
এই মানবাধিকার আইনজীবী অভিমত দেন যে আইনে বাকস্বাধীনতা খর্ব করে এমন ধারাগুলো বাতিল করা দরকার এবং এটা জামিনযোগ্য করা দরকার।
যে সেকশনগুলোতে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে অথবা যে সেকশনগুলোর মাধ্যমে মানুষের লেখালেখির উপরে এম্বার্গো সৃষ্টি করে বা অপব্যবহার হয়, ওই সেকশনগুলো সংশোধন করে সেটি ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু পুরো আইন বাতিলের করার কোনো কল্পনা করার সুযোগ নাই এখন, কারণ এটি ছাড়া, এই আইন ছাড়া, মানে ডিজিটাল সিকিউরিটি যে অন্যান্য বিধানগুলো আছে সেগুলো ছাড়া কিন্তু আপনি নিরাপদ থাকতে পারবেন না। কাজেই এটা অ্যাবসার্ড যে আইন ছাড়া এইটা চলবে, এই ডিজিটাল যুগ, এটা কল্পনাও করা যায় না। তবে আমি বলবো যে ওই জায়গাগুলো সেগুলো সংশোধন বা বাতিল দুটি করা যেতে পারে।
তবে আইনটির অপপ্রয়োগ নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, তদন্ত ছাড়া গ্রেপ্তারের বিধান থাকায় এই আইনটির অপপ্রয়োগ হচ্ছে, ফলে অনেক ক্ষেত্রে অতি উৎসাহীদের কারণে সরকারেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব ধারার জন্য সংবাদকর্মী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন সেগুলো সংশোধন করা যেতে পারে, এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন তিনি।
প্রতিবেদনটি শুনলেন, এখনও রয়েছে স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা। বাংলাদেশে ছত্রাকজনিত রোগ দাদের প্রকোপ বাড়ছে। আমাদের অর্থাৎ মানুষের ত্বক বা চামড়ার উপরিভাগে কেরোটিন থাকে। এই উপাদান ত্বক, চুল এবং নখ গঠনে সহায়তা করে। ফাঙ্গাস বা ছত্রাক ত্বকের এ উপাদানকে আক্রমণ করে এবং এখানেই বসবাস ও বংশবৃদ্ধি করে, ফলে দেহের ওই এলাকা ত্বকের গঠন বদলে যায়, আঁশ মোটা পুরু হয়ে যায় এবং পানি বের হয় বা ঘায়ের মতো সৃষ্টি হয়, আর এটাই দাদ নামে পরিচিত। এ রোগকে টিনিয়া বা রিং ওয়ার্মসও বলা হয়। বর্তমানে বাংলাদেশে এর প্রকোপ আশঙ্কাজনকভাবেই বাড়ছে, সে কথা গত আলোচনা থেকেই আপনারা সবাই জেনেছেন। কেন হঠাৎ করেই এ রোগের প্রকোপ বাড়ল তা নিয়েও গত আসরে আলোচনা হয়েছে, আর এ নিয়ে আলোচনা করেছেন ত্বক সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুর রহমান। আজকের আসরেও দাঁত নিয়ে আলোচনা করবেন তিনি, তাহলে আর দেরি নয়, আসুন শুনি এ বিশেষজ্ঞের আলোচনা। ডাক্তার তৌহিদুর রহমান, ছত্রাকজনিত রোগ দাঁতের প্রকোপ মারাত্মকভাবে বেড়েছে, সঠিক এবং যথাযথ চিকিৎসা না হওয়ার কারণে ওষুধ রোধক হয়ে উঠেছে দাঁতের জন্য দায়ী ছত্রাক, সে কথা গত আলোচনায় আপনি বলেছিলেন। দাঁতের চিকিৎসার নামে ভুল চিকিৎসা, অর্থাৎ সঠিক মেয়াদে ওষুধ না খাওয়া, স্টেরয়েডযুক্ত ওষুধ অহেতুক ব্যবহার করার মধ্য দিয়ে ছত্রাকনাশক ওষুধ প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করছে
দাদ নামের রোগটি। আপনি আরও বলেছিলেন রোগের উপসর্গ খানিকটা কমে যাওয়া বা বিদায় হওয়া মানেই রোগ ভালো হওয়া নয়, দাঁত সহ যে কোনো রোগ পুরোপুরি ভালো হওয়ার জন্য মেয়াদ পুরো করে ওষুধ খেতে হবে। গত আসরের একটি প্রশ্ন দিয়েই আজকের আলোচনা শুরু করব, আর তা হল এ দাঁত বা ছত্রাকজনিত ত্বকের রোগ বেড়ে যাওয়ার ঘটনা কি শুধু বাংলাদেশেই ঘটছে?
আচ্ছা, এই রোগটা সাধারণত শুধু বাংলাদেশে না, আমাদের আশেপাশের ইন্ডিয়াতে ওটা অনেক আকারে বেড়ে গেছে এবং অনেক পেশেন্ট আমি দেখছি যে তারা ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়াতে যাওয়ার পরে তার সেই পরিবার ছিল কয়েকদিন, সেই পরিবার থেকে তারা দাওয়াত নিয়ে চলে আসছে, অথবা কেউ আসছে ইন্ডিয়া থেকে আসছে এখানে এসে থাকছে, অথবা থাকার পরে কিছুদিন পরে দেখা গেলো যে তার দাওয়াত ছিল, কিছুদিন পর তার দাওয়াত হওয়া শুরু করছে। শুধুমাত্র এটা সব আপাতত জানা গেছে যে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী ভারত দেশে এটা অনেক আকারে বাড়ছে এবং হিউজ আকারে বাড়ছে, এবং এটা যেহেতু রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা আসলে একটা ভয়াবহ রূপ নিচ্ছে। এবং অন্যান্য দেশে যেমন আছে, আশেপাশে দেশে আছে, কিন্তু এত মানে ভয়াবহ রূপ নেয় না আমার জানা মতে, শুধুমাত্র এই সাবকন্টিনেন্ট এলাকাতে এটা বেশি আছে আর কি।
আমাদের উপমহাদেশেই মূলত এ রোগের প্রকোপ দেখা যায় এবং পার্শ্ববর্তী দেশ ভারতেও এ রোগের প্রকোপ বাড়ছে বলেই ধারণা করা হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হল, বর্তমান অবস্থায় দাঁতকে সামাল দেওয়ার জন্য কি করা উচিত?
এখন এই রোগ সামাল দেওয়ার জন্য যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে, যখনই এরকম কোনো দাউদ বা এরকম কোনো জিনিস হবে সাথে সাথে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, অনেকে গরিব হতে পারে, সে বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু শুধু চেম্বারে না, হসপিটালেও অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে তাকে অবশ্যই এটা তাকে ডাক্তারের কাছে যেয়ে ওষুধ নিতে হবে, কোনো কোনো ফার্মেসি থেকে অথবা কোনো পল্লি চিকিৎসকের কাছ থেকে কোনো স্টেরয়েড মিক্সড প্রিপারেশন দেওয়া যাবে না। দুই নম্বর হচ্ছে, এইটা একজনের হয়েছে সাথে সাথে প্রিকাশন নিতে হবে যে অন্য কারো যাতে না হয় তার ব্যবহার জিনিস, সেই জিনিসগুলো যেন অন্য কেউ না ব্যবহার করে। তিন নম্বর হচ্ছে, এইটা হওয়ার সাথে সাথে সঠিক ডোজ খাইতে হবে, এবং এটা আরেকটা সামাল দেওয়ার জন্য কমিউনিটি অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। কমিউনিটি অ্যাওয়ারনেস ছাড়া এটা কখনোই একা শুধু ডাক্তার অথবা শুধু ফার্মেসি বা অন্য কারো দিয়ে এটা সম্ভব না, এটা কমিউনিটি অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আসলে প্রচারটা বেশি করতে হবে, কিন্তু প্রচারটা এই মুহূর্তে এখনো এরকম গড়ে ওঠে না।
ডাক্তার তৌহিদুর রহমান, দাঁত সামাল দিতে হলে কি করতে হবে সে কথা সুন্দর করে আমাদের আপনি বুঝিয়ে দিলেন। এ রোগ হওয়া মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে, এ রোগ যেন না ছড়ায় সে ব্যবস্থা নিতে হবে, এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে, এই জন্য প্রচার মাধ্যমকে সক্রিয় হতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রচার মাধ্যমে এ রোগ নিয়ে তেমন কোনো তৎপরতা নেই। তো আসরের এ পর্যায়ে এসে দাঁত নিয়ে রেডিও তেহরানের শ্রোতা বন্ধুদের আর কিছু বলবেন কি?
রেডিও তেহরানের শ্রোতাদের আমি বলবো, যদি কোনো রোগীদের গায়ে কোনো চুলকানি, কোনো চাকা এরকম কোনো কিছু হয়, আমি বলবো ফার্স্টলি গো টু এ ডক্টর, প্রথমে আপনি ডাক্তারের কাছে রপন্ন হবেন, কোনো পল্লি চিকিৎসকের কাছে না। এবং এটা দেখবেন যে মিক্সড প্রিপারেশন, যে ওষুধই দিক না কেন আপনি দেখবেন এটা মিক্সড প্রিপারেশন কি না। মিক্সড প্রিপারেশন হলে অ্যান্টিফাঙ্গালের সাথে স্টেরয়েডের মিক্সড প্রিপারেশন ইউজ করবেন, দুইটার কম্বিনেশন অলওয়েজ মিক্সড প্রিপারেশন। এই জিনিসগুলো কখনো কোনো দাউদের উপর লাগাবেন না, এটা লাগালে হয়তো সাময়িক আপনার চুলকানি কমবে কিন্তু পরবর্তীতে এটা আপনাকে ক্ষতিকর করবে, পরবর্তীতে আপনাকে অনেক দিন ধরে ওষুধ খেতে হবে। এবং যে ডাক্তারই যে ওষুধ দিবে কোনো ডার্মাটোলজিস্টে দেখাবেন, এবং সেই যে ওষুধ যে কদিন উনি খাইতে বলে সেই কদিন উনি খাবে। মানে যদি দেখা যায় কিছু নাও থাকে, মানে সাত দিন বা দশ দিন বা এক মাস খাওয়ার পরে যদি কিছু নাও থাকে, ডাক্তার তাকে যদি দুই মাস বা তিন মাস যে কদিন ওষুধ খাইতে বলবে তাকে একদম ব্লাইন্ডলি সেই ওষুধ খাওয়া উচিত, নাহলে কিন্তু এটা পরবর্তীতে মহামারী আকার ধারণ করবে। এবং পরিবারে কারো যদি দেখা যায় প্রথমে তাকে ডাক্তারের কাছে নিতে হবে, এবং এটাকে হেলাফেলা করা যাবে না। দাউদ যে জিনিসটা হয়েছে এই জিনিসটা মেইনলি তো সাধারণত আনহাইজেনিক পরিবেশে হয়, এবং হাইজেনিকটা মেনটেন করতে হবে। এবং এই এই রোগ হলে সাধারণত আমরা সাবান দিতে নিষেধ করি, সাবান দিলে কিন্তু এইটা বাড়ে, এই জন্য এই পেশেন্ট হলে সাধারণত সাবান দিবেন। আমি পুকুরে গোসল করতে নিষেধ করি, কারণ পুকুরে গোসল করলেও কিন্তু এটা ছড়াইতে পারে, একজন থেকে আরেকজন হতে পারে।
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছত্রাকজনিত চর্মরোগ দাঁত নিয়ে আলোচনা শুনছিলেন। বাংলাদেশে ছত্রাকজনিত চর্মরোগ দাঁত ব্যাপক হারে বিস্তার লাভ করছে। এ অবস্থায় কী করণীয়, কীভাবে এ রোগকে সামাল দেওয়া যাবে তা নিয়ে দুপর্বের আলোচনার শেষ পর্ব আজ শুনছিলেন। প্রথমত চর্মরোগ হয়েছে মনে হলে প্রথমেই একজন ত্বক বিশেষজ্ঞের কাছে যাবেন। বাংলাদেশে সরকারি হাসপাতালে ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। এছাড়া দাদের জন্য চিকিৎসক যে ওষুধ দেবেন তা পুরোপুরি খেতে হবে, অর্থাৎ এক মাস বা দুমাস যা বলবে সে সময় পর্যন্ত খেতে হবে। দাঁত হলে তা যেন ছড়িয়ে না পড়ে সেজন্য প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দাঁতকে অবশ্যই অতি স্বাভাবিক রোগ হিসেবে গ্রহণ করবেন না। দুপর্বের আলোচনা করলেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তৌহিদুর রহমান। আর এই অনুষ্ঠানে সাক্ষাৎকার গ্রহণ এবং এটি তৈরি করেছেন সৈয়দ মুসা রেজা। তো শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এ কথা সবাই মনে রাখবেন। ভালো এবং সুস্থ থাকতে হলে সতর্ক থাকতে হবে, মানতে হবে প্রাথমিক স্বাস্থ্যবিধি, পাশাপাশি অসুখে বিসুখে সঠিক চিকিৎসকের কাছে যেতে হবে, তা না হলে তার পরিণাম মারাত্মক হয়ে দেখা দিতে পারে, এ কথা সবাই মনে রাখবেন। তো সবার জন্য শুভকামনা করে আজ এখানেই বিদায় চাইছি।
এরপর যে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, তিন মার্চ বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রধানমন্ত্রী বলেছেন ভ্যাকসিন কিনতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে, ইত্তেফাক। জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর, প্রথম আলো। সিসি লজ্জা থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না, রিজভী কালের কণ্ঠ। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে মিলে বিএনপি স্বাধীনতা দিবস পালন তামাশা, বললেন ওবায়দুল কাদের, যুগান্তর। খালেদা জিয়ার দণ্ড স্থগিত চেয়ে আবেদন, কেমন আছেন তিনি, মানবজমিন ও প্রথম আলো। রাজধানীতে ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২ জন, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। নন্দীগ্রাম থেকেই লড়বেন, শিবরাত্রির দিন মনোনয়নপত্র জমা দেবেন মমতা ব্যানার্জি, আনন্দবাজার পত্রিকা। বুলন্দশহরে ১২ বছরের কিশোরের দেহ উদ্ধার গর্ত থেকে, যোগীরাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন আজকাল। জরুরি অবস্থা ভুল সিদ্ধান্ত ছিল, ৪.৫ দশক পর ঠাকুমার ভুল মানলেন রাহুল গান্ধী, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে যে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছিল, এই আইনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিলেন বাংলাদেশের সাংবাদিক সম্প্রদায়। সাংবাদিক সম্প্রদায়ের সরব হওয়ার বা প্রতিবাদ করার প্রধান কারণ ছিল এই, সাংবাদিকদেরই লিখতে হয় রাষ্ট্রের ভালো মন্দ, সুবিধা অসুবিধা, অনেক বিষয়ে লিখতে হয়, অনেক ভুল ভ্রান্তি সম্পর্কে লিখতে হয়। এইগুলো লেখার মূল কারণ হচ্ছে যে রাষ্ট্র যাতে সঠিক পথে চলে, অর্থাৎ একটা গাইডলাইন হিসেবে কিন্তু মিডিয়া কাজ করে। সেই জায়গা থেকে যখন এই ডিজিটাল নিরাপত্তা আইন হলো, তখন সাংবাদিকরা মনে করলেন যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে অনেক কিছু আর বলা যাবে না, লেখা যাবে না, সে কারণে তারা সরব হয়েছিল। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক সাংবাদিক কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছে। তারই ধারাবাহিকতায় কার্টুনিস্ট কিশোর এবং মোশতাক আহমেদ তারা গ্রেপ্তার হয়েছিলেন। মোশতাক আহমেদ তো মারাই গেলেন, আর কার্টুনিস্ট কিশোর তিনি মুক্তি পেয়েছেন। এখন এই ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ আগে তো মানুষ তারপরে রাষ্ট্র। তো সেই জায়গায় মানুষের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে সেই আইন পুনর্বিবেচনা পর্যালোচনা করার সুযোগ রয়েছে। প্রয়োজন রয়েছে, আমি মনে করি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা হবে।
পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা নয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে একথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তাহলে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের পথ কি বন্ধ হয়ে গেল?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে পরমাণু ইস্যুতে আর কোনো আলোচনা হবে না। আমি ব্যক্তিগতভাবে সবসময় বলে আসছি যে ইরানের পরমাণু ইস্যুতে আসলে আলোচনার নতুন করে কিছু নেই। কারণ হচ্ছে যে দীর্ঘ 10-12 বছর ধরে আলোচনার পরে এটি ছিল সবচেয়ে দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার একটি ফলাফল, এবং এর খুঁটিনাটি সুবিধা অসুবিধা ভালো মন্দ সমস্ত দিক আলাপ আলোচনা করে এই চুক্তি সই হয়। সেই চুক্তি সই হওয়ার পরে হঠাৎ করে এসে যদি কারো মনে উদয় হয় যে এই জায়গায় এই চুক্তি আমার স্বার্থ রক্ষা করছে না, এটি আসলে অন্যায় কথা, অন্যায় আবদার। আমরা জানি যে ইরান এই ধরনের অন্যায় আবদারের কাছে মাথা নত করা দেশ নয়। সেক্ষেত্রে প্রেসিডেন্ট রুহানি যে কথা বলেছে সেটি আমি মনে করি চূড়ান্ত, এ নিয়ে আলোচনা হবে না। বরং আলোচনা না করে এই পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পরে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি।
জনাব শেদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জরুরি অবস্থা ভুল সিদ্ধান্ত ছিল, 4.5 দশক পর ঠাকুমার ভুল মানলেন রাহুল গান্ধী, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে কালো দাগ হয়ে থাকবে জরুরি অবস্থা। এতদিন একথা বলতো বিজেপি, এবার খোদ কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্বীকার করলেন তার ঠাকুমার নেয়া সেই সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল না। তবে রাহুলের অভিযোগ, বর্তমান বিজেপি সরকারের আমলে দেশের অবস্থা কোনো কোনো ক্ষেত্রে সে সময়ের থেকেও খারাপ। এখন স্বশাসিত সংস্থাগুলোর কাজে সরকার যেভাবে হস্তক্ষেপ করছে সেটা জরুরি অবস্থাতেও হতো না বলে দাবি কংগ্রেস নেতার। বুলন্দশহরে 12 বছরের কিশোরীর দেহ উদ্ধার গড়তে যোগীরাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। আজকালের এশিয়ার নামের খবরে লেখা হয়েছে, যোগী আদিত্যনাথ মেয়েদের সুরক্ষা নিয়ে পশ্চিমবঙ্গকে জ্ঞান দিয়ে যাওয়ার পরদিনই ফের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৈন্য দশা ফুটে উঠল তার রাজ্য উত্তরপ্রদেশে। ধর্ষণের ঘটনায় ফের একবার শিরোনামে উত্তরপ্রদেশের বুলন্দশহর। টানা 6 দিন নিখোঁজ থাকার পর 12 বছরের এক কিশোরের দেহ উদ্ধার হল তার বাড়ির নিকটে 100 মিটার দূরে অবস্থিত একটি গর্ত থেকে। মেয়েটির দেহে আঘাতের চিহ্ন মিলেছে। বুলন্দশহরের জেলা শাসক রবীন্দ্র কুমার বলেছেন, মৃতদেহ দেখে অনুমান করা হচ্ছে মেয়েটিকে খুন করা হয়েছে। ধর্ষণ করেই মারা হয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কারভাবে বোঝা যাবে। নন্দীগ্রাম থেকেই লড়বেন শিবরাত্রির দিন, মনোনয়নপত্র জমা দেবেন মমতা ব্যানার্জি। আনন্দবাজার পত্রিকা ও আজকালের এ খবরে লেখা হয়েছে, নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই আগেই ঘোষণা করেছিলেন তিনি, অবশেষে কথা রাখলেন। নন্দীগ্রাম কেন্দ্র থেকেই এবার ভোটে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 মার্চ শিবরাত্রির দিন মনোনয়নপত্র জমা দেবেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের নেপথ্যে রয়েছে এই নন্দীগ্রাম। সিপিএম সরকারের পুলিশের গুলিতে নিহত হন 14 জন, সেই নিয়েই মমতার আন্দোলন শুরু। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কোরআনের আলো।
ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়ায়ুমাসসিরুল মুমিনিনা কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা সূরা যুখরুফের 43 থেকে 48 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই এই সূরার 43 ও 44 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون
কাজেই আপনার প্রতি যা ওহি করা হয়েছে তা দৃঢ়ভাবে অবলম্বন করুন, নিশ্চয়ই আপনি সরল পথে রয়েছেন। আর কুরআন হলো অবশ্যই আপনার ও আপনার জাতির জন্য উপদেশবাণী, আর এ সম্পর্কে অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এই দুই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ করে আল্লাহ তাআলা বলছেন, আপনি যে পথ অনুসরণ করছেন সেটি সঠিক পথ, এতে বিন্দুমাত্র বিচ্যুতি নেই। কাজেই কাফেররা যদি আপনার দাওয়াতের বাণী গ্রহণ না করে তাহলে এর অর্থ এই নয় যে আপনি সরল পথ থেকে সরে গেছেন। আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে আপনি তার ভিত্তিতে দৃঢ় চিত্তে নিজের পথে অটল থাকুন। আপনি জেনে রাখুন আপনি সিরাতুল মুস্তাকিম বা সরল পথে রয়েছেন এবং এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জীবন বিধান। মানুষ সারাক্ষণ যেসব বিষয়ে ভুলে থাকে তার একটি হচ্ছে কিয়ামতের বিচার দিবস, সেখানে সবাইকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। পবিত্র কোরআনের আদেশ নিষেধ অনুযায়ী মানুষ জীবন পরিচালিত করেছে কিনা সে সম্পর্কে জবাবদিহিতা না করে কেউ মুক্তি পাবে না।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, মানুষের মুক্তির একমাত্র নিশ্চিত উপায় হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়িত করা। এ ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। দুই, পবিত্র কোরআনের পাশাপাশি রাসুলের জীবনাদর্শ ও সুন্নাকেও অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা সরাসরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথকে সঠিক পথ বলে বর্ণনা করেছেন।
এবার এই সূরার 45 নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন।
وَاسْأَلْ مَنْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُسُلِنَا أَجْعَلْنَا مِنْ دُونِ الرَّحْمَنِ آلِهَةً يُعْبَدُونَ
আর আপনার পূর্বে আমরা আমাদের রাসূলগণ থেকে যাদেরকে প্রেরণ করেছিলাম তাদেরকে জিজ্ঞেস করুন, আমি কি রহমান ছাড়া ইবাদত করা যায় এমন কোন ইলাহ স্থির করেছিলাম।
মক্কার মুশরিকরা নিজেদেরকে হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিমুসসালামের বংশধর বলে দাবি করত। তারা প্রতি বছর হজের মতো কিছু ইবাদত পালন করত এবং কাবা শরীফের প্রতি সম্মান জানাত, কিন্তু একই সঙ্গে তারা আল্লাহর এই ঘরে মূর্তি রেখে সেগুলোর পূজাও করত। এ প্রেক্ষাপটে এই মূর্তি পূজা প্রত্যাখ্যান করার লক্ষ্যে মহানবীকে উদ্দেশ করে বলা হচ্ছে, অতীতের নবীদের অনুসারীদের জিজ্ঞাসা করুন সেসব নবী কি রহমান অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করার নির্দেশ দিয়ে গেছেন। এই প্রশ্নের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা এ কথাই বলতে চেয়েছেন যে সকল নবী রাসূল মানুষকে তৌহিদ বা একত্ববাদের দিকে আহ্বান জানাতে এই পৃথিবীতে এসেছেন। তাঁদের সবাই কঠোরভাবে শিরক ও মূর্তি পূজা করতে নিষেধ করে গেছেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিক হচ্ছে, এক, সকল ঐশী ধর্মের অভিন্ন দিক হচ্ছে আল্লাহর একত্ববাদ এবং পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এ বিষয়টির উপরই জোর দিয়েছেন। দুই, আল্লাহ তাআলার পরিবর্তে বা আল্লাহর পাশাপাশি অন্য কোনো বস্তু বা ব্যক্তির উপাসনা করার অনুমতি ইসলামে নেই। ইবাদত হতে হবে একমাত্র রহমানুর রহিম আল্লাহ তাআলার।
এবারে এই সুরার 46 ও 47 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ولقد ارسلنا موسى باياتنا الى فرعون وملئه فقال اني رسول رب العالمين فلما جاءهم باياتنا اذا هم منها يضحكون।
আর অবশ্যই আমি মূসাকে আমার আয়াত ও নিদর্শনাবলী সহ ফেরাউন ও তার নেতৃবর্গের নিকট পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, আমি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে প্রেরিত রাসুল। অতঃপর যখন তিনি তাদের কাছে আমার নিদর্শনাবলী নিয়ে আসলেন, তখনই তারা তা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগল।
এই দুই আয়াতে হযরত মুসা আলাইহিসসালামের জীবনের একটি অংশের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, হযরত মুসার উপর দায়িত্ব ছিল বনি ইসরায়েল জাতিকে সরল পথে পরিচালিত করা, সেই সঙ্গে আল্লাহ তাআলা তাকে ফেরাউনের কাছেও সত্যের দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এ সময় আল্লাহ তাআলা হযরত মুসাকে কিছু মুজেজা বা অলৌকিক নিদর্শন দান করেন। আল্লাহর এই মহান নবী যখন ফেরাউনের রাজ দরবারে প্রবেশ করেন, তখন তার পরনে ছিল অতি সাধারণ পোশাক। ফেরাউন ও তার সভাসদকে উদ্দেশ্য করে হযরত মুসা বলেন, তিনি তাদেরকে আল্লাহর রাস্তায় হেদায়ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন।
আল্লাহ নবীর এই কথা শুনে রাজ দরবারে সবাই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ ও হাসাহাসি শুরু করে দেয়। কারণ তারা মক্কায় কাফেরদের মতোই মনে করত, আল্লাহ তাআলা যদি সত্যিই কাউকে নবী হিসেবে পাঠাতে চাইতেন, তাহলে সমাজের কোনো অধিপতি বা রাজদরবারের কোনো পরিষদকে নবী হিসেবে পাঠাতেন, এমন কাউকে পাঠাতেন না যার কোনো নাম ঠিকানা পরিচয় নেই এবং যে একদিন ফেরাউনের ঘরে তার পালক পুত্র হিসেবে বড় হয়েছে।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, নবী রাসুলগণ সাধারণ মানুষের পাশাপাশি শাসক শ্রেণীর কাছেও দাওয়াতের বাণী নিয়ে যেতেন। দুই, নবী রাসুলগণ ছিলেন পূত পবিত্র চরিত্রের অধিকারী, তারপরও তারা নিজেদের নবুয়াতের বিষয়টি মানুষের সামনে প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন মুজেজা বা অলৌকিক নিদর্শন প্রদর্শন করতেন।
এবারে সুরা যুখরুফের 48 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ামা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন।
আর আমি ওদেরকে যেসব নিদর্শন দেখিয়েছি তার প্রত্যেকটি ছিল ওর পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহত্তর, এবং আমি ওদেরকে নানা রকম শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম যাতে ওরা সৎ পথে প্রত্যাবর্তন করে।
আগের আয়াতের ধারাবাহিকতায় এই আয়াতে বলা হচ্ছে, ফেরাউন ও তার পরিষদ বর্গ যাতে সত্য প্রত্যাখ্যান করতে না পারে, সেজন্য তাদের কাছে এমন সব অলৌকিক নিদর্শন পাঠিয়েছি যেগুলো ছিল তার আগের মুজেজাগুলোর তুলনায় বড় ও বেশি বিস্ময়কর। আমি এটি এজন্য করেছি যে তারা যদি সত্যিকার অর্থে সরল পথের সন্ধান করে, তাহলে যেন মিথ্যা অহংকার ও আত্মম্ভরিতা ত্যাগ করে সরল পথটি পেয়ে যায়। কিন্তু অলৌকিক নিদর্শন যত বড় হয়, ফেরাউনিদের একগুয়েমি ও জেদ তত বেড়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা তাদের দেশে খরা ও দুর্ভিক্ষের মতো প্রাকৃতিক দুর্যোগ পাঠিয়ে হুঁশিয়ার করে দেন যাতে তারা সত্য পথে ফিরে আসে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, মহান আল্লাহ মানুষকে হেদায়েত করার জন্য বারবার তাদেরকে সতর্ক করেন, হুঁশিয়ার করে দেন। এটি আমাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহের নিদর্শন। ২. বারবার সতর্ক করা সত্ত্বেও সত্য পথে ফিরে না গেলে আল্লাহ পার্থিব জগতের শাস্তি পাঠান, এর মাধ্যমে আল্লাহ তাঁর দিকে ফিরে যাওয়ার আরও একটি সুযোগ দেন। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد।
এখন সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন বিমান বাহিনী দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি ঘাঁটি থেকে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ব্রিটিশ দৈনিক মিরর জানিয়েছে, গত 23 ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ব্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ইরানের বাণিজ্য সম্প্রসারণ সংস্থার চেয়ারম্যান হামিদ জাদবুম বলেছেন, চলতি ফার্সি 1399 সালে শুরু থেকে বাহমান মাসের শেষ পর্যন্ত তার দেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল $65 বিলিয়ন বা $6,500 কোটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইরানের বিরুদ্ধে তার দেশের ভিত্তিহীন অমূলক অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তিনি মঙ্গলবার ইয়েমেনের উপর সৌদি আরবের গত 6 বছরের আগ্রাসনের বিষয়টি চেপে গিয়ে দাবি করেছেন, ইরানের কারণে ইয়েমেনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ট্রাম্পকে বিপদে নিয়েছিল ইহুদিবাদীরা, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনায় বসবে না ইরান, সাফ জানিয়ে দিলেন প্রেসিডেন্ট রুহানি। ইয়েমেন সংকট নিয়ে আলোচনা করলেন জারিফ ও গুতেরেস। ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত আইন আল আসাদ বিমান ঘাঁটিতে 10 রকেট হামলা। বাংলাদেশের সীমান্ত জেলা হবিগঞ্জ থেকে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার। কারা কোন উদ্দেশ্যে কিভাবে এসব যুদ্ধাস্ত্র এনেছে তা স্পষ্ট নয়। এবং ভারতে করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকার বিরুদ্ধে আপত্তি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনায়। খোদা হাফেজ।